SBS রেডিও।
শ্রোতা বন্ধুরা, আজ আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের মাননীয় হাই কমিশনার সুফিয়ার রহমান সাহেবকে। উনি SBS পরিদর্শনে আসেন, আমরা মাননীয় হাই কমিশনের সঙ্গে একটি সাক্ষাৎকার গ্রহণ করি। এখন মাননীয় হাই কমিশনারকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা অনুষ্ঠানে। SBS রেডিওর বাংলা প্রোগ্রামে আপনাদের স্বাগতম, আপনার টিমকে এবং আপনাকে। আপনারা এই যে সংক্ষিপ্ত একটা সফরে আসলেন, আপনাদের এটা আসার উদ্দেশ্যটা কী ছিল?
SBS এর শ্রোতা মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা হাই কমিশন বা রাষ্ট্রদূতরা যে দেশে যাই, তখন ওই দেশে আমরা সব সেক্টরকে টাচ করার চেষ্টা করি। একইভাবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেটা হয়েছে, এখানে যে স্টেটগুলো আছে সেই সব স্টেটে এনগেজমেন্টের একটা বিষয় থাকে, কারণ আমরা ক্যানবেরায় থাকার কারণে আমাদের ফোকাসটা সাধারণত ফেডারেল স্টেজেই থাকে। তো এর বাইরে আমরা স্টেট লেভেল এনগেজমেন্টের জন্য আমরা স্টেট ভিজিট করে থাকি। তারই ধারাবাহিকতায় আমি নিউ সাউথ ওয়েলসে এসেছি, গত পরশুদিন থেকে আমার প্রোগ্রাম চলছে, এবং আমরা নিউ সাউথ ওয়েলসের সাথে বাংলাদেশের সম্পর্কটা কীভাবে ভালো করা যায় সেই বিষয়টি নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা করছি।
আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যেটা আমাদের শ্রোতাদেরও প্রশ্ন, যে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন কোন পর্যায়ে রয়েছে?
অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়টা একটু ইতিহাস থেকে আমার মনে হয় জানা ভালো, কারণ আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় অস্ট্রেলিয়া জনগণ এবং তার রাজনৈতিক নেতৃবৃন্দ যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেটা বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্কে খুব ভালো একটা ফাউন্ডেশন তৈরি করে। সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে গত 4-5 দশকে আমাদের সম্পর্কটা বেশ ভালো একটা রাজনৈতিক বোঝাপড়ার মধ্যে দিয়ে গেছে, এখনও সেটা চলছে। আমরা বর্তমানে আগের যে ফোকাসটা ছিল, যে রাজনৈতিক বোঝাপড়ার বাইরে এইড একটা বিষয় ছিল যেটার উপরে যথেষ্ট গুরুত্ব ছিল, এখন আমরা যেটা করার চেষ্টা করছি যে এইডের বাইরে এসে বাণিজ্যের মধ্যে দিয়ে এবং বাণিজ্যকে ব্যবহার করে এর বাইরে অংশীদারিত্বের দিকে যাওয়ার চেষ্টা করছি। এই বিষয়গুলো আমরা অস্ট্রেলিয়ার সাথে এখন বোঝাপড়ার পর্যায়ে আছি।
দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ হাই কমিশন কি উদ্যোগ নিয়েছে, এক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে আপনাদের?
আমি এখানে একটু খুলে বলতে চাই যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের গত 10 বছরে যে বাণিজ্যিক সম্পর্ক সেটার বেশ প্রসারতা পেয়েছে, এবং এত প্রসারতা পেয়েছে যে অস্ট্রেলিয়ার যে প্রথম 10-15-20 দেশের সাথে বাণিজ্য করে তার মধ্যে বাংলাদেশের সাথে গ্রোথ গত 1 দশকে সর্বাধিক হয়েছে। প্রায় 5 গুণের বেশি বাইল্যাটারাল ট্রেড আমাদের বেড়েছে গত 1 দশকে, সেটা খুব সিগনিফিকেন্ট। তো আমরা এই ধারাবাহিকতাটাকে ধরে রাখতে চাই, এবং সেটা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের বিষয় আছে, সেটাকে আমরা সামনে আনার চেষ্টা করছি, যে ট্রেডিশনাল আইটেমের যে মার্কেটগুলো সেটাকে কীভাবে প্রসার করা যায়, এর মধ্যে কীভাবে নন ট্রেডিশনাল আইটেমকে সংযুক্ত করা যায়, এবং এর মধ্যে যে বাণিজ্যের যে বাধাগুলো আছে সেই বাধাগুলোকে আইডেন্টিফাই করা এবং সেটাকে দূর করার আমরা চেষ্টা নিচ্ছি।
অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে, তো এই ঘাটতি পূরণের লক্ষ্যে আপনারা কতটা কাজ করছেন?
আমার মনে হয় এখানে একটু আমাদের কারেক্ট হওয়া প্রয়োজন। আসলে অতীতে যে ঘাট ছিল গত 2-3 বছরে এটা কিন্তু কেটে গেছে, এখন আমরা একটা ইভেন কিলের উপরে আছি, দুই পক্ষেই প্রায় সমান রপ্তানি এবং আমদানির বিষয়টা আছে। এবং এর সাথে আর একটা জিনিস যেটা আমি মনে করি আপনার শ্রোতা মণ্ডলে জানা প্রয়োজন, যে বাণিজ্য ভারসাম্য বিষয়টা এককভাবে কিন্তু খুব সিম্পল নয়, এটাকে দেখতে হবে পুরো বাংলাদেশ। যদি আমি ধরি বাংলাদেশের সাথে 192-193 দেশের বাণিজ্য লেনদেনকে একসাথে ধরে নেয়া, যদি শুধু একটা দেশের উপরে বিষয়টাকে নিয়ে যায় অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত উপনীত হতে পারি। যেমন আমি একটি খুলেই বলি যে বাংলাদেশ একটা নেট ইম্পোর্টিং কান্ট্রি, আমাদের তুলা আমদানি করতে হয়, যন্ত্রপাতি আমদানি করতে হয় আমার আরএমজি সেক্টরের জন্য। আমি যদি আমদানি না করি তাহলে আমি রপ্তানি করতে পারবো না, ভ্যালু অ্যাড করতে পারবো না, এমপ্লয়মেন্টও তৈরি করতে পারবো না। একইভাবে আমার ইকোনমির চাকা সচল রাখতে গেলে আমার এনার্জির দরকার, তো আমাকে আমদানি করতেই হবে। আমাদের প্রশ্ন যেটা হওয়া উচিত যে কম পয়সায় ভালো আমদানি আমরা কোত্থেকে করছি। তো সেই হিসাবে আমি মনে করি অস্ট্রেলিয়ার সাথে আমাদের যে সম্পর্কর বিষয়টা আছে, আমরা কোয়ালিটি ইম্পোর্টেশনের বিষয়টাতে ফোকাস দিতে চাই। আমি ট্রেড ইম্ব্যালেন্স নিয়ে খুব একটা কনসার্ন না, যদিও এই মুহূর্তে কোনো ট্রেড ইম্ব্যালেন্স নাই, আমরা দুই দেশে একই ধরনের অবস্থানে আছি।
সাধারণত বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি করে। অস্ট্রেলিয়ার উৎপাদিত কয়লা অনেক উন্নত মানের এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাসও অস্ট্রেলিয়া রপ্তানি করে। তো আপনারা এই বিষয়ে কি কোনো চিন্তাভাবনা করছে, বা বাংলাদেশ কি বিষয়ে কোনো চিন্তাভাবনা করছে কিনা?
বাংলাদেশ অতীতে তার জ্বালানির জন্য মূলত নিজস্ব ন্যাচারাল গ্যাস ব্যবহার করত, এবং বর্তমানে আমরা চেষ্টা করছি এই এনার্জি মিক্সটাকে একটু প্রসারিত করার, এবং যার মধ্যে কোল অন্তর্ভুক্ত থাকবে। এই কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টসগুলো এখন আসতে শুরু করেছে, আমরা আশা করি 3-4 বছরে এসব অপারেশনালাইজেশনের দিকে যাবে, তখন আমাদের একটা বড় চাহিদা তৈরি হবে। তো এই চাহিদা মেটানোর জন্য বর্তমানে আমরা কিছু কিছু দেশ থেকে অল্প মাত্রায় আমদানি করছি, কিন্তু যখন আমরা কোয়ালিটি কোল এবং ক্লিন টেকনোলজির দিকে যাব কোলের ক্ষেত্রে, তখন আমি মনে করি অবশ্যই অস্ট্রেলিয়া থেকে কোল নেওয়ার বিষয়টা অনেক গুরুত্বের সাথে বাংলাদেশে বিবেচিত হবে।
আপনি বলছিলেন কয়লা আমদানি নিয়ে, ওই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, তো কয়লা ব্যবহার কতটা প্রকৃতি বান্ধব
বিষয়টাকে আমি একটু খুলে বলতে চাই। বাংলাদেশ পৃথিবীর এমন সব দেশগুলোর মধ্যে পড়ে যাদের কয়লার ব্যবহার সব থেকে কম, কার্বন ফুটপ্রিন্ট কম। সেটা কিন্তু বাংলাদেশকে ক্লাইমেট চেঞ্জের এই যে ভঙ্গুরতার হাত থেকে কিন্তু বাঁচায়নি। সুতরাং আমাদের একটা বরাবরই চ্যালেঞ্জ ছিল যে কিভাবে আমরা কম কার্বন ফুটপ্রিন্ট করে আমাদের ডেভেলপমেন্টের যাত্রাটাকে সামনে নিয়ে যেতে পারি। এবং আমরা এই মুহূর্তে যদি আমরা অ্যানালাইজ করি, বাংলাদেশ হবে পৃথিবীর প্রথম 10টা কান্ট্রি যারা সব থেকে কম কয়লা ব্যবহার করে। এটা যেমন সত্যি, একইভাবে কিন্তু আমাদের একটা ডেভেলপমেন্ট ডেফিসিট আছে, সেই অ্যাসপিরেশন একটা আছে যে এই ডেভেলপমেন্টটা আমাদের অ্যাটেন্ড করতে হবে একটা শর্টেড পসিবল টাইমে। এই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের যেমন অতীতের হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি যেটাকে আমরা বলি সেটা নাই, একইভাবে আমাদের ডেভেলপমেন্টাল অ্যাসপিরেশন আছে, সেটাকে নেওয়ার জন্য আমাদের কম খরচে বিদ্যুৎ উৎপাদন করার একটা চ্যালেঞ্জ আছে। সেটা করতে যেয়ে আমরা এত বছর নিজস্ব গ্যাস আমরা ব্যবহার করছিলাম, সেটা প্রায় ডিপ্লিশন অনেকটুকু হয়েছে। আমরা এটার উপরে ডিপেন্ড করে বেশি দিন চলতে পারবো না, আমাদেরকে একটু অল্টারনেট সোর্সের দিকে যেতে হবে। আমরা যখন সেই দিকে যাচ্ছি, আমরা অনেক কিছু বিবেচনায় নিয়ে আমরা দেখেছি যে কয়লাও আমাদের প্রয়োজনের একটা মাত্রা থাকবে। এবং এই ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিস আশ্বস্ত করতে চাই, আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি 2011 সালে জাতিসংঘে একটা কমিটমেন্ট দিয়ে এসেছেন যে বাংলাদেশ কয়লা ব্যবহার করলেও কখনই বাংলাদেশের পার ক্যাপিটা কয়লা কনজাম্পশন ডেভেলপিং কান্ট্রির অ্যাভারেজের ঊর্ধ্বে যাবে না। মানে তার মানে আমরা সবসময় দৃষ্টি রাখবো এটা কোনোভাবেই যেন পরিবেশকে একটা সার্টেন ডিগ্রির বাইরে ক্ষতিগ্রস্ত না করে, সেইটা সামনে রেখেই আমরা যেটা করার চেষ্টা করছি এখন আমাদের এনার্জি মিক্সটাকে, আমরা এলএনজি, আমাদের কয়লা এবং অয়েল খুব সিগনিফিকেন্ট একটা অংশ আছে এটার মধ্যে সীমাবদ্ধ রাখার। এর সাথে কিন্তু রিনিউয়েবল চেষ্টাও চলছে, সোলার হোম নিয়ে কাজ হচ্ছে, সোলার হোম সিস্টেম নিয়ে কাজ হচ্ছে, অন্যান্য ধরনের রিনিউয়েবলসের উপর কাজ হচ্ছে, চেষ্টা অবশ্যই থাকবে। কিন্তু সেই ক্ষেত্রে যদি ডেভেলপ কান্ট্রি যাদের কাছে টেকনোলজিগুলো আছে সেটা যদি সহজে আমরা না পাই, তাহলে কিন্তু আমরা খুব সহজে পরিবেশ বান্ধব যেটা বলছি সেটা দিকে থাকতে পারবো না। আমাদেরকে বাধ্য হতে হবে কিছুটা হলেও সরে এসে আমাদের ডেভেলপমেন্টাল অ্যাসপিরেশনটাকে মিট করা।
বাংলাদেশ তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করারও চিন্তা ভাবনা করছে, সেদিকেও কাজ চলছে মনে হয়।
জি, সেটাও চলছে, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে এবং পারমাণবিক বিদ্যুতেরও নিজস্ব রিস্ক আছে। আমরা যেটা জানি অনেকগুলো দেশ যেমন জার্মানি এবং ফ্রান্স তারা তাদের এই পারমাণবিক স্থাপনাগুলোর বিষয়ে রিভিউ করছে। তো সুতরাং কোনো জিনিসই কিন্তু অ্যাডভার্স সাইড ছাড়া কিন্তু নাই। সব বিবেচনায় আমরা মনে করি যে আমাদের ডেভেলপমেন্টাল অ্যাসপিরেশনকে মাথায় রেখে আমরা সার্টিন মিক্সে কয়লা ব্যবহার করব। সেই ক্ষেত্রে আমরা ক্লিনার টেকনোলজি, ক্লিনার কোলের দিকে যাচ্ছি এবং আমাদের দাবি থাকবে আন্তর্জাতিক মহলের কাছে আমরা যেন অ্যাক্সেস টু ক্লিন কোল টেকনোলজি সহজলভ্য করে পাই।
উদীয়মান অর্থনৈতিক শক্তি হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশের উত্থান অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। অন্যদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের ভিন্ন মত রয়েছে, এতে করে বিদেশি বিনিয়োগ কি বিঘ্নিত হচ্ছে?
না, বিদেশি বিনিয়োগের বিষয়টা শুধুমাত্র একটা ফ্যাক্টরের উপর নির্ভর করে না, সমস্ত কিছু বিবেচনায়, সার্বিক বিবেচনায় সিদ্ধান্তগুলো হয়ে থাকে। তো বাংলাদেশে যে গ্রোথ পোটেনশিয়ালস আছে সেখান থেকে কিভাবে একটা দেশ বা সেই দেশের বিনিয়োগকারী ভ্যালু অ্যাড করে অন্যান্য দেশে রপ্তানি করতে পারবে সেটাও যেমন একটা বিষয়। বাংলাদেশের মার্কেট যখন যতই অভ্যন্তরীণ মার্কেটের কথা বলছি যতই বড় হবে ততই কিন্তু বাইরের থেকে বিনিয়োগটা কিন্তু বাংলাদেশের দেশীয় মার্কেটের জন্যও হতে পারে। তো এই সবের বিবেচনায় আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে নিকট অতীতে আমাদের কস্ট অফ ডুইং বিজনেসের ইন্ডিসেসগুলো যেটা আছে সেখানে উন্নতি হয়েছে, এটা ধারা অব্যাহত থাকবে। তবে অবশ্যই আমরা যদি সিকিউরিটি সেফটির পয়েন্ট অফ ভিউ থেকে বলি এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে আরও ভালোভাবে অ্যাডজাস্ট যদি করতে পারি, আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে আমাদের বিনিয়োগের সম্ভাবনা আরও বাড়বে।
অস্ট্রেলিয়া বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং দ্বৈত নাগরিকদের জন্য ক্যানবারাস্থ বাংলাদেশ হাই কমিশনার এবং অন্যান্য কনসুলেটগুলো কী রকম সেবা দিচ্ছে, সেবার মান বাড়ানোর কোনো পরিকল্পনা কি রয়েছে আপনাদের?
যে কোনো দূতাবাস বা হাই কমিশনের ক্ষেত্রে যেটা ঘটে যে সবসময় একটা প্রয়াস থাকে কীভাবে কনসুলার সার্ভিসকে বাকি বাড়ানো যায়, তো এটা একটা অনগোয়িং প্রসেস এবং সেই ধারাবাহিকতায় আমরাও আমাদের এই কাজগুলো ভালো মতো করার চেষ্টা করছি। একটা বিষয় আমি শ্রোতামণ্ডলকে জানাতে চাই যে বাংলাদেশেও মেশিন রিডেবল পাসপোর্ট, মেশিন রিডেবল ভিসা এইসবের নতুন নতুন জিনিসের প্রেক্ষিতে কোয়ালিটিতে অবশ্যই এটা আমি মনে করি উন্নতি হয়েছে এবং সেই উন্নতির ধারা আরও আমরা জোরদার করার চেষ্টা করছি। এখন এই মুহূর্তে আমরা যেটা সক্ষম হয়েছি বাংলাদেশকে বোঝাতে এবং আমরা একটা কনসুলেট পাচ্ছি পারমানেন্টলি সিডনিতে, আমরা মনে করি সেটাও আমাদের যে ডায়াসপোরা আছে তাদের এই কনসুলার সার্ভিসকে অনেক সহজলভ্য করবে, তারা সহজে সিডনিতে অবস্থিত আমাদের নতুন কনসুলেট যে আছে সেখানে এসে দাদার সেবাগুলো নিতে পারবে।
আপনাদের এই যে নতুন কনসুলেট আপনারা সিডনিতে ওপেন করছেন, এটা কবে থেকে কার্যকর হবে?
আমাদের কনসুলেটের প্রয়োজনীয় লোকবল মোটামুটি এসে গেছে। আমরা মনে করি 1-2 মাসের মধ্যে আমরা অফিসিয়ালি জিনিসটাকে ইনোগ্রেট করতে পারবো, এবং যে সার্ভিসগুলোর কথা আমি ইন্ডিকেট করলাম, মেশিনেডেবল পাসপোর্ট, মেশিনেডেবল ভিসা, এই রিলেটেড জিনিসগুলো ঢাকার সাথে লিঙ্কিং এর একটা বিষয় আছে, সেই লিঙ্কিংগুলো আশা করি 2-3 মাস সময়ের মধ্যে সম্পন্ন হবে।
আমরা যতটুকু জানি যে এই যে মেশিন রিডেবল পাসপোর্ট, এটা তো এখানে তৈরি হয় না, এটা তো ঢাকার থেকে তৈরি করে বাংলাদেশ থেকে তৈরি করে আনতে হয়, সেক্ষেত্রে সময়ের ব্যাপারটা কতটুকু?
সাধারণত 2 সপ্তাহের মতো সময় লাগে যদি সবকিছু ঠিক থাকে। যদি কারো বিষয়ে অধিকতর অনুসন্ধান করার প্রশ্ন দাঁড়ায়, যেমন আমরা পাসপোর্টের ক্ষেত্রে একজন ব্যক্তির অ্যান্টিসিডেন্ট চেক করে থাকি, তো সেই চেকিং বিষয়টা কিন্তু অনেক লম্বা প্রসেসের মধ্যে দিয়ে হয়। এর মধ্যে বাংলাদেশ পুলিশের এসবি এবং অন্যান্য অনেক প্রতিষ্ঠান যুক্ত থাকে, তাদের সাথে কোর্ডিনেট করে নিয়ে আসতে গেলে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লেগে যায়। যে বিষয়টা সাধারণ, যেটা সাধারণত রিনিউয়ালের বিষয় অথবা যে কেসটা খুব ক্লিয়ার, সেটার ক্ষেত্রে আমরা মনে করি না 2 সপ্তাহের বেশি সময় লাগে।
ড্রাইভিং লাইসেন্স যে এখান থেকে চেকিং এর যে একটা ব্যবস্থা, মানে আপনাদের হাই কমিশনের মাধ্যমে করতে হয় বা করানো দরকার হয় এখানে, তো সেই ক্ষেত্রে কতটুকু সময় লাগে?
এটাও কাছাকাছি ধরেন, যদি ড্রাইভিং লাইসেন্স যেটা ইস্যুইং অথরিটি থাকে সেটা যদি সিলেট হয় অথবা চট্টগ্রাম অথবা ঢাকাতে হয়, সেখানে যদি রেকর্ডের অবস্থায় থাকে তাহলে খুব সহজে এটা করা যায়, কয়েকদিনের মধ্যে করা সম্ভব, কয়েকদিনের মধ্যে চিঠিগুলো ইস্যু করা সম্ভব। আর যে ক্ষেত্রে এই ডাটাগুলোকে চেক করতে আমাদের বেগ পেতে হয়, তখন আমাদের অফিসিয়াল চিঠি লিখতে হয় এবং সেটা অনেক সময় লেগে যায়।
তার মানে এক কথায় আমরা বলতে পারি যে পূর্বের চেয়ে এখনকার কনসুলেট সার্ভিসগুলো আরো দ্রুততম এবং ডিজিটালাইজড হয়েছে, তাই তো?
অবশ্যই অবশ্যই, এই বিষয়ে কোনো দ্বিধা নেই।
আপনি তো মায়ানমারে ছিলেন, তো রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কি রকম ভূমিকা পালন করছে বা কিরকম ভূমিকা রাখছে? অপরদিকে মায়ানমার সরকার কতটা আগ্রহী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে? যেহেতু আপনি একজন কূটনীতিবিদ, আপনি জানেন অনেকটা ভিতরের খবর, তো আপনি আমাদের কিছু বলুন।
আমি যেটা বলতে চাই যে এইবারের যে সমস্যাটা, এটা গভীরতা এবং ব্যাপকতা অনেক বেশি, এবং এই গভীরতা এবং ব্যাপকতা এবং জটিলতার দৃষ্টিতে আমরা যেভাবে জিনিসটা চিন্তা করেছিলাম যে অতীতে 78, 79 বা 93 সালে যেভাবে হয়েছিল সেইভাবে এই রিপেট্রিশনটা সম্ভব হবে না। এবার সবচেয়ে বড় সমস্যা ছিল সেফটি অ্যান্ড সিকিউরিটি, এবং যাদেরকে আমরা প্রত্যাবাসন করার চেষ্টা করছি তাদের সেফটি এবং সিকিউরিটি যদি এনশিওর না করা যায়, তাহলে এই প্রসেসটা শুধুমাত্র জাস্ট যাওয়ার জন্য এবং এক কিছুদিন পর আবার ফেরত আসার জন্য
পুশব্যাক হয়ে যাবে,
আবার পুশব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এটা বারবার করতে চাই না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম যে কাজটি করেছেন, যে মানবতার তাগিদে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য ইমিডিয়েট যে কাজগুলো করে, সেটা বাংলাদেশ করেছে সফলতার সাথে এবং এর জন্য আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছে। এখন হলো দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে। এই পর্যায়ে যেটা কাজ আমরা করার চেষ্টা করছি, যে সারা বিশ্বকে সাথে নেওয়ার চেষ্টাটা যেটা করা, কারণ মিয়ানমার সরকার কাছে আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমি রাষ্ট্রদূত ছিলাম সেখানে, সেই এক্সপেকটেশন মোতাবেক তারা কিন্তু সেই কাজগুলো ঠিকমতো করতে পারেনি বা করতে চায়নি। তো এই ক্ষেত্রে আন্তর্জাতিক চাপের একটা বিষয় আছে, যে বিষয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যারা সিনিয়র নেতৃত্ব আছেন তারা বলেছেন, আমরা এই বিষয়টার উপরে কাজ করছি, আমাদের বন্ধুর রাষ্ট্র যারা আছে তাদের সাথে মিলিয়ে আমরা জাতিসংঘে, সেটা নিউ ইয়র্কে হোক অথবা জেনিভাই হোক অথবা অন্যান্য যে প্রসেসগুলো আছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, এইসব জায়গা থেকে জিনিসগুলো দেখা হচ্ছে। কারণ হলো আমরা মনে করি যে অ্যাট্রোসিটি যেটা ঘটে গেছে সেটা যদি একটা বিচার না হয় তাহলে আস্থার জায়গাটা তৈরি হবে না, এবং ওই আস্থার সাথে কনফিডেন্সের সাথে জড়িত আছে, কনফিডেন্সের সাথে তাদের যাওয়ার ইচ্ছা, ভলান্টারিনেস আমরা যেটাকে বলি, সেটাও সংযুক্ত। আমরা কোনোভাবেই ইনভলান্টারি ইয়ে করতে চাই না, আমরা একটা অর্ডারলি রেগুলার রিটার্ন করতে চাই যেটা সাস্টেনেবল হবে এবং এটা আবার পুশব্যাক যেন না হয়।
আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশের বাণিজ্য একটা ফেয়ার আপনারা সিডনিতে করতে যাচ্ছেন, তো সেই সম্পর্কে আমাদের শ্রোতাদের কিছু বলবেন কি?
আমি একটু খুলে বলি তাহলে, যে বাংলাদেশ পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশ বেশ ভালো করছে, সামাজিক দৃষ্টিকোণ থেকে বলেন আর অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেই বলেন। এই যে নতুন ইমার্জিং বাংলাদেশের ন্যারেটিভটা, এটাকে বাইরে নেওয়ার জন্য আমরা গত 1-1.5 বছর বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় আমরা গত 12 জুন মেলবোর্নে, ইউনিভার্সিটি মেলবোর্নে একটা প্রোগ্রাম করেছি, একইভাবে 20 অগস্ট আমরা ক্যানবেরাতে ANU-তে একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু নতুন, এইভাবে কিন্তু বাংলাদেশকে আমরা কখনো পূর্বে উপস্থাপন করার চেষ্টা করিনি, এবং ওই কনফিডেন্সটা সম্ভবত আমাদের ছিল না। এখন যে কনফিডেন্সটা এসছে এবং গত 1 দশকের যে অগ্রগতি এবং উত্তরণ, সেটা আমাদেরকে একটা সাহস দিয়েছে, এবং সেই সাহসের প্রেক্ষিতেই আমরা এখন দ্বিতীয় পর্যায়ে যেতে চাই। এই দ্বিতীয় পর্যায়ে যাওয়ার বিষয়টা হলো যে এইদের বাইরে বাণিজ্য, ইভেন বাণিজ্যের বাইরে স্ট্র্যাটেজিক এবং অন্যান্য ক্ষেত্রে সব কিছু মিলিয়ে একটা সার্বিক অংশীদারিত্বের বিষয়, যেটা আমরা অস্ট্রেলিয়ার সাথে তৈরি করতে চাই। তো এইটাকে মাথায় রেখে আমরা বাণিজ্য নতুন নতুন দিক উন্মোচন করার জন্য এবং যে বর্তমান যে বাণিজ্য ধারা আছে সেটাকে কিভাবে সামনে নেওয়া যায় সেই সবের বিষয়গুলোকে বিশ্লেষণ করার জন্য আমরা দুদিন ব্যাপী একটা প্রোগ্রাম করতে যাচ্ছি সিডনিতে, এই শহরে, এবং সেটা নভেম্বরের 15-17 হবে। আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় আসবেন, ওনার সাথে একটা বড় ডেলিগেশন বাংলাদেশ থেকে আসবে। আমাদের চেষ্টা আছে বিভিন্ন সেক্টরে বাংলাদেশ এবং তার অস্ট্রেলিয়ান যে কাউন্টারপার্টগুলো আছে তাদেরকে আমরা একখানে বসাবো একটা সাবজেক্টের উপরে ডিসকাস করার জন্য। তারপরে আমরা প্রসপেক্ট নিয়ে আলোচনা করব, আমরা সেটা রিয়েলাইজেশনের জন্য চ্যালেঞ্জগুলো আছে সেটাকে আইডেন্টিফাই করব, এবং পরবর্তীতে ট্রেড ফ্যাসিলিটেশন বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, যদি কোনো NTM, NTB এই টাইপের কোনো জিনিস যদি থাকে, নন টেরিফ ব্যারিয়ার, নন টেরিফ মেজার টাইপের যদি কোনো জিনিস থাকে, তাহলে আমরা সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব এই কনফারেন্সের মধ্যে।
এক কথা যেটা বোঝা যাচ্ছে যে এটা আপনারা একটা কনফারেন্স করছেন, নট লাইক এ ট্রেড ফেয়ার।
নো, আমরা ট্রেড ফেয়ার করছি না, এটা একটা কনফারেন্স হচ্ছে। তার কারণ এই বিষয়টাতে আমরা 10-15-20 বছরে বাংলাদেশের ট্রেড অস্ট্রেলিয়ার সাথে কিভাবে বাড়বে পুরো জিনিসটাকে আমরা স্ট্র্যাটেজিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করতে চাই।
আমাদের বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলার আছে?
আমি যেটা বলতে পারি যে আমরা বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে সেটার যে ন্যারেটিভ সেটা আমাদের সবাইকে গর্বিত করে, আমরা গর্বিত, এবং আমি মনে করি বাংলাদেশের ভাই বোনেরা যারা বিদেশে আছেন যেখানেই আছেন তারা সবাই গর্বিত হওয়ার মতন ডেভেলপমেন্টগুলো আছে। একইভাবে আপনাদের অস্ট্রেলিয়াতে যে কন্ট্রিবিউশন, আমরা যখন বিভিন্ন জায়গায় যাই তাদের কাছ থেকে যে প্রশংসা শুনতে পাই তাতেও কিন্তু আপনাদের গর্বিত হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, যে বাংলাদেশ কমিউনিটি অস্ট্রেলিয়াতে খুবই উঁচু মানের, তাদের প্রফেশনাল দক্ষতার বিষয়টা সবাই প্রশংসা করে। এবং আমি মনে করি এই দুই শক্ত অবস্থান থেকে আমরা নিজেদেরকে মাথা উঁচু করে দাঁড় করানোর যে সাহস সেটা আমরা অর্জন করেছি, এবং সেটার জন্য আমরা সবাই আমাদের কাজের মধ্যে দিয়ে রিফ্লেক্ট করার চেষ্টা। আমরা আসলে আর ঠিক LDC নই এবং ওই রকম মানসিকতা নিয়ে আমাদের থাকলে চলবে না, আমাদেরকে মাথা উঁচু করে শির দ্বারা শক্ত করে দাঁড়াতে হবে।
আপনি সরকারিভাবে নিযুক্ত রাষ্ট্রদূত, কিন্তু প্রতিটি প্রবাসী এক একজন দূত বাংলাদেশের। হিজ এক্সেলেন্সি সুফিয়ার রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ SBS রেডিওর বাংলা অনুষ্ঠানকে সময় দেওয়ার জন্য।
আপনাদের শ্রোতা মণ্ডলীকে অনেক ধন্যবাদ। Tell us what you think. Like us on Facebook or follow us on Twitter.